বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 2 ফেব্রুয়ারি, 19 মাঘ এবং ফার্সি 13 বাহমান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে 20,000 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও রেমিটেন্স কমতে থাকায় রামরুর শঙ্কা প্রকাশ সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের 45তম বিজয়বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি বিস্ময়কর, যুদ্ধবাজদের দাঁত ভাঙা জবাব দেবে তেহরান, প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে প্যারিসে তৈরি প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর, মিথ্যা আশা তৈরি করছে ইসরায়েলি গণমাধ্যম। নির্বাচন ঘিরে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং জ্ঞান বাপি মসজিদ চত্বরে পূজা অর্চনা মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানাল এলাহাবাদ হাইকোর্ট। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমেরিকা সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ প্রদর্শনীতে তিনি বলেন, ইরানের সামরিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এত বিস্ময়কর উচ্চ পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা ইরানের বিরুদ্ধে কিছুই করতে সক্ষম নয়। প্রেসিডেন্ট রাইসি বলেন, শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়ার শক্তি রাখে না। তিনি বলেন, ইরান কখনোই আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করবে না, তবে কোনো জালেম দেশ কিংবা দেশের সেনাবাহিনী যদি যুদ্ধ বাঁধাতে চায় তাহলে ইরান দাঁত ভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, ইরানের এই শক্তিমত্তা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো রকমের হুমকি তো নয়ই, বরং নিরাপত্তা সৃষ্টিকারী। প্রতিবেশী দেশগুলো এই শক্তির উপর আস্থা রাখতে পারে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবা শহরে ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা শহীদ হয়েছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো সাইয়েদা জেইনাব থেকে সামান্য দূরত্বে বিমানবন্দর সড়কে হামলা চালায়। ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র উপদেষ্টা সাইদ আলী দাউদি শহীদ। এ প্রসঙ্গে সিরিয়ায় সেনাবাহিনীর একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইহুদিবাদী শত্রু যোদ্ধারা অধিকৃত গোলানের আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্ক শহরের দক্ষিণের কয়েকটি পয়েন্টে তারা হামলা চালায়। ওই হামলায় সাইদ আলিদাদি শহীদ হন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, কাজের পাহলবি ইরানের শাসন ছিল বিদেশিদের হাতে হাতের কীর্ণক। ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে ইরান স্বাধীন হয়েছে। আমরা গর্বিত যে আজ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান। আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি তেহরানের জুমার নামাজের খুতবায় আজ ওই মন্তব্য করেন। জুমার খতিব ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল দশ প্রভাতের কথা উল্লেখ করে বলেন, ২২ বাহমান হল বিপ্লবের বিজয়ের জন্য একটি নিয়ামত। এদিন দেশব্যাপী মিছিলে অংশগ্রহণের মাধ্যমে শুক্রিয়া আদায় করার দিন। সেই সঙ্গে ১ মার্চ ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান বিশিষ্ট এই আলেম। গাজায় সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য প্যারিস বৈঠক থেকে তৈরি করা প্রস্তাব হামাস ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে ইসরায়েলি গণমাধ্যম যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের একটি সূত্র। এটি লেবাননের আল মায়াদিন টিভিকে বলেছে, তথ্যটি আগ বাড়িয়ে বলা হয়েছে এবং ভুল। সূত্রটি আরও বলেছে, হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া প্রস্তাবটি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কায়রো গেলেও এখনও তিনি বিষয়টি নিয়ে কথাই বলেননি। গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে আমেরিকা, ইসরায়েল, মিশর ও কাতারের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি করার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেন এবং খসড়াটি মিশর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। প্যারিস প্রস্তাবে গাজায় কয়েক সপ্তাহে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু হামাস শুরু থেকে বলে এসেছে যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং গাজা থেকে দখলদার সেনাদের প্রত্যাহার করার মাধ্যমেই কেবল ইসরায়েল তার পণবন্দীদের মুক্ত করে নিতে পারবে। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নোনু বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা প্যারিসে তৈরি করা প্রস্তাবটি গ্রহণ করেছে কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পক্ষের কাছে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিনি আরও বলেন, আমরা যেমন একথা বলছি না যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তেমনি একথাও বলার সময় আসেনি যে আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে প্যারিস বৈঠকে আমেরিকা, ইসরায়েল, মিশর ও কাতার যে প্রস্তাব তৈরি করেছে সে ব্যাপারে ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ নেতার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, একমাত্র ফিলিস্তিনি জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার রাখে, অন্য কেউ নয়। আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার রাতে হামাস নেতা ইসমাইল হানিয়া ও জিহাদ নেতা জিয়াদ আন্নাখালের সঙ্গে আলাদা আলাদাভাবে টেলিফোনে কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইসমাইল হানিয়া গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন প্রতিরোধের একটি চিত্র তুলে ধরেন এবং যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে কথা বলেন। এদিকে ইসলামী জিহাদ নেতা জুয়েদ আন্নাখালের সঙ্গে এক ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, সেখানে অবাধে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে এবং ফিলিস্তিনিদের জোর করে গাজা থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি সেনাদের চরম পাশবিক আগ্রাসন সত্ত্বেও চার মাস ধরে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা নিয়ে গোটা মুসলিম উম্মা, প্রতিটি স্বাধীনতাকামী মানুষ ও মানবতা গর্ব করতে পারে। ফোনালাপে ফিলিস্তিনি জাতির মুক্তি সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন জানানোয় ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জিয়াদ আন্নাখালা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, বিশ্বব্যাপী যুদ্ধের কারণে সব দেশে মন্দা দেখা দিয়েছে, তাই আওয়ামী লীগ সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছে। তিনি বলেন, অস্থিরতার মধ্যেও জনগণের কোথাও কোনো হাহাকার নেই, জনগণের পক্ষ থেকে কোথাও কোনো বিক্ষুব্ধ পরিস্থিতি দেখা যায়নি, সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন। আমাদের দায়িত্ব যেটা, আমরা সেটা পালন করছি। বিশেষ করে নির্বাচনে ইশতেহারে যে বক্তব্য জনগণের কথা ছিল সেটা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে সরকার। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়কে ডেকে পরামর্শ দিচ্ছেন, কর্ম পরিকল্পনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আমরা এখন একটা বিষয় নিয়ে আমরা খুবই বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে, সে অস্থিরতা রেশ বাংলাদেশে এসেও এখানকার অর্থনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ থাকবে। গতকাল বিকেলে অনির্দিষ্টকালের ওই কারফিউ জারি করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারা নিউজ জানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে সামরিক জান্তার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর রাখাইনের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই শুরু হয় যা এখনও চলমান রয়েছে। এদিকে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখছে। পাশাপাশি দেশটি থেকে নতুন করে যাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে সতর্ক আছে বাংলাদেশ। ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পুজো অর্চনা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে স্থগিতাদেশে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পূজা অর্চনা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ধাক্কা খেয়েছে মসজিদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি জ্ঞানব্যাপী মসজিদের দেখাশোনা করে। আজ শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানব্যাপী মসজিদের দক্ষিণের ব্যাস কাতাহখানা নামে পরিচিত বেসমেন্টে উপাসনার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে জ্ঞানব্যাপী মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। ওই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 6 ফেব্রুয়ারি। আদালত রাজ্য সরকারকে এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত 2021 সালের 5 আগস্টে 5 হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মসজিদের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেছিলেন। গত বুধবার বারাণসীর জেলা আদালত জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পূজা অর্চনার রায় দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশকে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তার আগে তারা বুধবার রাতে জরুরি বৈঠকের পরে মামলা দ্রুত শুনানির দাবিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে হাইকোর্টে যেতে বলা হয়। যদিও এরই মধ্যে ব্যাসকা তহখানা নামে একটি বেসমেন্টে শুরু হয় পুজো ও আরতি। ওই ইস্যুতে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের রাজ্য সম্পাদক মুফতি আব্দুল মাতিন মুসলিমদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
মুসলিম ভাই বোনদের কাছে বলবো, মাথা আরো শান্ত রাখতে হবে, আইন কখনো হাতে তুলে নিলে হবে না। এদের তো জাতিভেদ প্রথা, দাঙ্গা এবং সাম্প্রদায়িকতা ছাড়া এই সরকারের তো দ্বিতীয় কোনো প্রজেক্ট নেই।
অন্যদিকে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জ্ঞানব্যাপী মসজিদে শান্তিপূর্ণভাবে জুমা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ কমপক্ষে 2000 মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bm।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলে চলমান ভয়াবহ আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা বেশি যে এই উপত্যকাকে আবার বাসযোগ্য করতে হাজার হাজার কোটি ডলার অর্থ এবং কয়েক দশক সময় লাগবে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থা বা আনট্রাইড বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। প্রায় চার মাস আগে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের গণহত্যা অভিযানের সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আনট্রাইড। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার শতকরা 85% অধিবাসী তাদের সহায় সম্বল হারিয়েছে এবং উপত্যকার অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে ইয়েমেনের হামলা ঠেকাতে চীনের সাহায্য গ্রহণের যে চেষ্টা আমেরিকা করছে তাতে প্রমাণিত হয় ওয়াশিংটন ও লন্ডনের এ সংক্রান্ত মিশন ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, দেশে এবং বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। হুথি নেতা জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসেছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে এখন উদযাপিত হচ্ছে আলোকোজ্জ্বল দশপ্রভাত। দশকের সূচনাতেই ইরান 20,000 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে। গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে একটি পর্যালোচনা, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানে শুরু হয়েছে আলোকোজ্জ্বল দশপ্রভাতের 42তম বার্ষিকী। দশকের প্রথম দিনেই ইরানের প্রেসিডেন্টের আদেশে সিরিক শহরে শুরু হয়েছে ইরান হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপস্থিতিতে ওই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 20,000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে। সিরিকের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হলে ইরান পারমাণবিক শক্তি উৎপাদনে এ অঞ্চলে প্রথম স্থান অধিকার করবে। শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জ্বালানি মন্ত্রণালয়ের অন্যতম প্রধান একটি কাজ হিসেবে বিবেচিত হয়। তারই পরিপ্রেক্ষিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দেশের পারমাণবিক শক্তি উৎপাদন ও উন্নয়নের প্রধান ভূমিকায় থাকায় তারা পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে একটা অংশের দায়িত্ব গ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নে মোট 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এগুলো হরমুজগান প্রদেশের মিনাব এবং সিরিক শহরে স্থাপন করা হবে। প্রতিটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিশাল পরিমাণের এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য 20 সালা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এখন পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, কেননা তেল গ্যাসের বাজারে অস্থিতিশীলতার কারণে সংকট প্রায় লেগেই থাকে। তাছাড়া ফসিল জ্বালানির মজুদও একসময় শেষ হয়ে যাবে, তাই পরমাণু বিদ্যুৎ জ্বালানির কোনো বিকল্প নেই। আবার পরিবেশ দূষণ ঠেকাতেও বিশ্বের সরকারগুলো গ্রিন হাউস গ্যাস কমিয়ে দূষণহীন জ্বালানি উৎপাদন বৃদ্ধির প্রতি দৃষ্টি দিয়েছে, আর এই দূষণমুক্ত শ্রেষ্ঠ জ্বালানি হল পরমাণু বিদ্যুৎ। বিশ্বের বহু দেশ এরই মধ্যে এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করেছে। বিশ্বের শতকরা 11% বিদ্যুৎ এখন পরমাণু বিদ্যুতের সাহায্যে নিশ্চিত করা হচ্ছে। পরমাণু বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কার্বনের মতো দূষণ সৃষ্টিকারী জ্বালানির পরিবর্তে ইরানও তাই নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। সেই লক্ষ্যেই 20,000 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে ইরান। ইরানের 13তম সরকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persiantoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। 2023 সালে বাংলাদেশ থেকে 13 লাখেরও বেশি কর্মী বিদেশে গেছেন। এক বছরে এটি একটি রেকর্ড সংখ্যা। তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু সংখ্যা প্রকাশ করে বলেছে, বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও রেমিটেন্স পাঠানো কমেছে, ব্যাংকের প্রতি মানুষের আস্থাও কমেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশ থেকে গত বছর বিদেশে গিয়েছেন 13 লাখের বেশি কর্মী, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। বছরটিতে 2022-এর তুলনায় প্রবাসে কর্মসংস্থান বেড়েছে প্রায় 13%, তবে প্রবাসী আয় বেড়েছে মাত্র 2.88%। এদিকে দেশের ব্যাংকগুলোর প্রতি আস্থা কমে যাওয়ায় রেমিটেন্স প্রবাহ কমেছে এমনটাই মনে করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। হুন্ডি বন্ধ না হলে এই প্রবাহ আরও কমে বলে জানায় সংস্থাটি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার বৈদেশিক মুদ্রা, আর এই বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি হিসেবে কাজ করছেন প্রবাসীরা। তবে গেল বছর রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে পাঠানো হলেও সেই হারে বাড়েনি রেমিটেন্সের প্রবাহ। ব্যাংকগুলোর প্রতি অনাস্থার কারণে বাড়ছে অবৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা, এমন সব তথ্য জানিয়েছে অভিবাসন খাতের গবেষণা প্রতিষ্ঠান রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী।
নিম্ন আয়ের অভিবাসী যারা রেগুলার রেমিট করে তাদেরকে কিন্তু 10% পর্যন্ত প্রণোদনায় নিয়ে গেলে কোনো ক্ষতি হয় না। টাকার প্রয়োজন সরকারের, এটা তো এর পরিবারের কাছে তো টাকা যাচ্ছেই, এর পরিবার তো হুন্ডির মাধ্যমে টাকা পাচ্ছে, এই অভিবাসীর তো কোনো দায় পড়েনি। যদি সরকার উৎসাহী হন তাহলে সরকারকেই এই জায়গায় এই ধরনের অভিনব প্রকল্প নিতে হবে।
গেল 48 বছরের মধ্যে সর্বোচ্চ অভিবাসন হয়েছে 2023 সালে। তারপরেও রেমিটেন্স সংকটের জন্য শ্রমিকদের স্থায়ী হতে না পারার কারণকেও উল্লেখ করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী।
রেমিটেন্স কমে যাওয়ার জায়গা প্রথমে একটা আছে যে ব্যাংকগুলোর প্রতি আস্থা কমে গেছে, তাই না? দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ওই মানে ওই দেশ থেকে যে যারা যাচ্ছেন, যে ডেটাটা আপনি চাইলেন, আমাদের একটা স্টাডিতে আমরা দেখেছি 12% ওইখান থেকে ফিরে আসছে যারা কোনো কাজ পায়নি ওখানে।
এদিকে কিছু দেশে দক্ষ কর্মী গেলেও সেখানে তাদের মধ্যে আইন অমান্যের প্রবণতা রয়েছে, এমনটা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিম রেজা। উল্লেখ্য, 2023 সালে বিদেশে যাওয়া অভিবাসীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, চাঁদপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকা জেলাও রয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের 45তম বিজয় বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আলোচনা আলোকোজ্জ্বল 10 প্রভাত।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
এবছর ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী এমন সময়ে পালন করা হয়েছে যখন একই দিনে পালন করা হবে ইরানের ইসলামী বিপ্লবেরই অন্যতম সফল কৃতি সন্তান বর্তমান যুগের মালিক আশতার নামে খ্যাত মহান বিপ্লবী সেনাপতি শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত। শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবেরই এক মহাসাফল্যের নিদর্শন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের সফল এই মহানায়কের মৃত্যুতে অশ্রু বিসর্জন করেছেন বিশ্বের কোটি কোটি মুক্তিকামী মানুষ। কেবল ইরান ও ইরাকের প্রায় 1 কোটি মানুষ তার শোক সমাবেশে যোগ দিয়েছেন এবং ইরানে তার জানাজায় অংশ নিয়েছেন অন্তত 50 লাখ শোকার্ত জনতা। স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজা ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুর পর আর দেখা যায়নি। ইরানে খাঁটি ইসলামী বিপ্লব হওয়ার কারণেই কাসেম সোলাইমানির মতো ক্ষোধাভীরু ও অকুতোভয় মহান সেনাপতির আবির্ভাব ঘটা সম্ভব হয়েছে। মহান আল্লাহ কাসেম সোলাইমানিকে বদর ও ওহুদের শহীদ এবং কারবালার শহীদদের সমপর্যায়ের মর্যাদা দান করুন পরকালে।
ইরানে ইসলামী বিপ্লবের সাফল্য উজ্জীবিত হয়েছে বিশ্বের মুক্তিকামী জাতিগুলো। ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, বসনিয়া, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া ও লেবাননের মুক্তি আন্দোলনগুলোর সাফল্যে এই মহান বিপ্লবের প্রভাব ছিল অনস্বীকার্য। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনগুলোর সাফল্যে প্রায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ইরানে ইসলামী বিপ্লবের পরপরই এই বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনির আহ্বানে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ সহ ফিলিস্তিনকে মুক্ত করার লক্ষ্যে বিশ্বের মুক্তিকামী জনগণকে জাগিয়ে তোলার জন্য প্রতি বছর পালন করা হচ্ছে বিশ্ব কুদস দিবস। এ দিবস ইসলামী ঐক্য জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি ইরাকের সাদ্দাম সরকারকে দিয়ে ইরানের উপর চাপিয়ে দিয়েছিল 8 বছরের দীর্ঘ এক যুদ্ধ। এছাড়াও ইরানের উপর চাপিয়ে দেয়া হয় নানা অবরোধ ও নিষেধাজ্ঞা। কিন্তু এ যুদ্ধ এবং অবরোধ আর নিষেধাজ্ঞাগুলো সামরিক, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও চিকিৎসা খাতসহ নানা খাতে ইরানকে স্বনির্ভর করে তুলেছে।
ইরানের সংগ্রামী জাতি ইসলাম ও ইমানের বলে বলিয়ান হওয়াতেই বিশ্বের সবগুলোর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসর সরকারগুলোর সহায়তা পুষ্ট সাদ্দাম শেষ পর্যন্ত ইরানের কাছে নতজানু হতে বাধ্য হয়েছিল। ইরান মুসলিম বিশ্বের কাছে আবারও ইসলামী সভ্যতার এক নতুন রূপরেখা ও আদর্শ তুলে ধরতে সক্ষম হয়েছে। ইরান রাজনৈতিক ক্ষেত্রে এটা দেখাতে পেরেছে যে ইসলামের ভিত্তিতেই ন্যায় বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ইরান প্রমাণ করেছে যে প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলোর তাবেদারি না করেও এবং ইসলামের ছায়াতলে থেকেই স্বাধীন থাকা যায়। বিশ্বের মুসলিম মানবতা ও জাতিগুলোর প্রতি ইসলামী ইরানের সমর্থন ও সহায়তা বিশ্বব্যাপী ইরানের ইসলামী বিপ্লবকে জনপ্রিয় করে তুলেছে। তাই পশ্চিমা শক্তিগুলো ইসলাম ও ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে শুরু করেছে সর্বাত্মক সাংস্কৃতিক ও প্রচারণার যুদ্ধ। এরই আওতায় প্রায়ই ইসলাম ও পবিত্র কোরআনের অবমাননার পদক্ষেপ নেয় পশ্চিমা সরকারগুলোর মদতপুষ্ট এক শ্রেণীর কুলাঙ্গার নেতা বা বুদ্ধিজীবী।
সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটি ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রেক্ষাপটে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি মুসলিম নামধারী মুরতাদ রুশদির মৃত্যুদণ্ড ঘোষণার ফতোয়া দিয়ে এ জাতি আগ্রাসনের পথ অনেকাংশে প্রতিহত করেছেন। ইমাম খোমেনি সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের কাছে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামী দাওয়াতের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছিলেন আধুনিক এই যুগে। তিনি এই দাওয়াতে বলেছিলেন, সোভিয়েতের মূল সমস্যা কেবল অর্থনৈতিক নয়, খোদাহীনতা ও নাস্তিকতাই তাদের প্রধান সমস্যা। অন্যদিকে ইমাম খোমেনি মার্কিন নেতৃত্বাধীন ইসলাম সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছিলেন, মার্কিন নেতৃত্বাধীন এই ইসলাম কেবল মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিরোধ সহ নানা ধরনের ধর্মান্ধতা উস্কে দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ বাড়ানোর চেষ্টা করেছে। এভাবে ইরানের ইসলামী বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের সত্যিকারের রূপ ও ইসলামী ঐক্যের গুরুত্ব এবং ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের ষড়যন্ত্রগুলো শুরু তুলে ধরেছে। এসবও ইরানের ইসলামী বিপ্লবের বড় সাফল্য।
আবারও ফিরে আসছি শহীদ সোলাইমানির প্রসঙ্গে। সোলাইমানিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়ে হত্যা করেছিল মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের বাইরে। ইরান বলেছিল এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিজ্ঞা অনুযায়ী ইরাকে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি 13টি নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর কুৎস ব্রিগেডের প্রধান ছিলেন শহীদ সোলাইমানি। এই ব্রিগেডের লক্ষ্য হল ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলাকে স্বাধীন করা। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 70-80 বছরের মধ্যে এই প্রথম কোনো দেশ বা শক্তি সরাসরি ঘোষণা দিয়ে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালো এবং তা ধ্বংস করতেও সক্ষম হল। ইরানের ইসলামী রাষ্ট্রই এই বিশাল কৃতিত্বের অধিকারী। এই হামলার পর মার্কিন সরকার বুঝে গেছে যে ইরানের উপর সরাসরি হামলা করার ক্ষমতাও আর কোনো শক্তির নেই এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের ভঙ্গুর কর্তৃত্ব যে কোনো সময় বালির বাঁধের মতো ভেসে যেতে পারে। ইরানের ইসলামী বিপ্লবকে দুর্বল বা অকেজো করার যে স্বপ্ন পশ্চিমারা দেখছিল তা এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের পটভূমি ও নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলবো আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 2 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ভালো কথা বললেও আপনারা খ্যাপেন কেন, বললেন আইনমন্ত্রী মানব জমিন। ওবায়দুল কাদের বললেন বিএনপি না, দ্রব্যমূল্যই মাথা ব্যথা। ইত্তেফাক। ধারাবাহিক বাংলাদেশে কমছে ভারতের অনুদান, প্রথম আলো। সংসদে বিরোধী দলের অপমৃত্যু, ডেইলি স্টার বাংলা। ভারতকে দুটি বন্দর ব্যবহারের অনুমতি প্রসঙ্গে যা বললেন সচিব, যুগান্তর। কলকাতার শিরোনাম। বন্ধু হেমন্তের গ্রেপ্তারে প্রতিবাদ মমতার, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না শুরু দিদির, থিম রং কালো, আনন্দবাজার পত্রিকা। জ্ঞানব্যাপী মসজিদে পুজো চলবে, নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টে, ধাক্কা মুসলিম পক্ষের, সংবাদ প্রতিদিন। হেমন্তের 5 দিনের ইডি হেফাজত, গণশক্তি। নতুন মুখ্যমন্ত্রী পেল ঝাড়খণ্ড, শপথ নিলেন চম্পাই সোরেন। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরিবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সংসদে বিরোধী দলের অপমৃত্যু, ডেইলি স্টার বাংলার এই শিরোনামের খবরে লেখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রী সভায় বিরোধী দলের 3 জন সংসদ সদস্যকে ঠাঁই দেওয়ার মতো বেশ কিছু নতুন রাজনৈতিক চিন্তাধারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ধন্যবাদ পেতেই পারে। এ ধারায় সর্বশেষ সংযোজন হল বিরোধী দলবিহীন সংসদ। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা খুব সম্ভবত ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায়
বিশ্বের একমাত্র প্রকৃত বিরোধী দলবিহীন সংসদ তৈরি করতে সক্ষম হয়েছে। 11 আসন পাওয়া জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হল এর প্রতিটি আসন জাতীয় পার্টি পেয়েছে ক্ষমতাসীন দলের বদান্যতায়। একটি বিরোধী দলবিহীন সংসদের যে বিপদগুলো রয়েছে সে বিষয়ে কি নতুন সরকার সচেতন হবে? ভালো কথা বললেও আপনারা খ্যাপেন কেন, বললেন আইনমন্ত্রী শিরোনামটি মানব জমিনের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর টুনির হত্যার ঘটনায় সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য প্রয়োজনে 50 বছর সময় দিতে হবে। গতকাল এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি তো বুঝলাম না, আপনাদের জন্য ভালো কথা বললেও আপনারা এরকম খ্যাপেন কেন, ভালো কথা বললেও আপনারা এটাকে অন্যভাবে নেন। ব্যাপারটা হচ্ছে, আমি বলেছি যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদেরকে ধৃত করার জন্য সব রকমের চেষ্টা করতে যদি সময় লাগে, এবং আপেক্ষিকভাবে বলেছি যে 50 বছর যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা খুনটা করেছে, তাদের ধরার জন্য যত সময় লাগুক তাদেরকে আমরা ধরব, এই কথা বলেছি। আপনারা মনে করছেন যে 50 বছরও লাগবে, তিনি বলেন, আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আসল অপরাধীকে ধরা উচিত। বিএনপি না দ্রব্যমূল্যই মাথা ব্যথা, ওবায়দুল কাদের। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি না দ্রব্যমূল্যে নিয়েই সরকার বিশেষভাবে চিন্তিত রয়েছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কি বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না, আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি বলার পরের দিন দ্রব্যমূল্য কমে যাবে সে ক্ষমতা আমার নেই, তবে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, লাগাম নেই সবজির বাজারে, ফের ঊর্ধ্বমুখী মাছ ও ডিমের দাম। ধারাবাহিক বাংলাদেশে কমছে ভারতের অনুদান, প্রথম আলোর এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, 3 অর্থবছর ধরে ভারতের কাছ থেকে পাওয়া বাংলাদেশের অনুদানের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। এ সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় সরকারিভাবে কোনো ঋণ পায়নি বাংলাদেশ, যদিও দেশটির দেয়া লাইন অব ক্রেডিটের আওতায় ঋণ পাওয়া অব্যাহত রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে তার অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের কাছ থেকে তেমন একটা অনুদান পাচ্ছে না, এর অর্থ এই নয় তারা আমাদের সমর্থন করছে না, বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, এই কাতারে উত্তরণের পর থেকে অনুদান তো কমছেই, সেই সঙ্গে স্বল্প সুদের ঋণও কমে যাচ্ছে, বাড়ছে উচ্চ সুদের ঋণ। যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বন্দর ব্যবহারে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেছেন, এটি নতুন কোনো খবর নয়, প্রক্রিয়াটি শুরু হয়েছিল 7-8 বছর আগে। ভারতকে বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিনিময়ে আমরা কলকাতা বন্দর ব্যবহার করছি। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। জ্ঞানব্যাপী মসজিদে পুজো চলবে, নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টে, ধাক্কা মুসলিম পক্ষের। সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, জ্ঞানব্যাপী মসজিদের বেজমেন্টে পূজা অর্চনা চলবেই, মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়ে বারাণসী জেলা আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্টও। উচ্চ আদালত জানিয়ে দিল, এই মামলার শুনানি চলাকালীন মন্দির চত্বরে পুজো চালানো যাবে। সম্প্রতি ASI এর রিপোর্টে বলা হয়েছে, মসজিদের অজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে, সেই সঙ্গেও হনুমান বিষ্ণু নান্দীর মূর্তিও থাকার কথা উল্লেখ ছিল রিপোর্টে। অস্তিত্ব মিলেছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য। সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পুজো করার দাবিতে বারাণসীর জেলা আদালতে দ্বারস্থ হয়। দিন দুই আগেই ব্যাসকা তয়খানা চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। সেই নির্দেশের কয়েক ঘন্টা পরে মধ্যরাতেই শুরু হয় পুজো পাঠ আরতি, প্রশাসনের উপস্থিতিতেই পুজো শুরু করেছে হিন্দু পক্ষ। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার রাতে ইস্তফা দেওয়ার অব্যবহিত পরেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। বন্ধুর গ্রেপ্তারি নিয়ে শুক্রবার এক্স পোস্টে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পূর্ব ঘোষিত ধর্ণা শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা। দলিলটির অন্য একটি খবরও লেখা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল জয় পেতে চলেছে এনডিও। কয়েকদিন আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন জন সুরুজ মঞ্চের নেতা প্রশান্ত কিশোর, জাতীয় রাজনীতিতে যিনি পি কে নামেই সমধিক পরিচিত। এবার রাহুল গান্ধীকে নিয়েও নিজের মতামত ব্যক্ত করলেন ভোট কুশলী। লোকসভা নির্বাচনে দুমাস আগে কংগ্রেস নেতার এভাবে যাত্রা করার যৌক্তিকতা নেই বলেই সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করলেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইরানে শুরু হয়েছে 45তম ইসলামী বিপ্লব বার্ষিকীর বিশেষ আয়োজন, এ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান তারেক ফজল। জনাব ডক্টর তারেক ফজল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
ডক্টর তারেক ফজল, ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার 45তম বার্ষিকী উদযাপিত হচ্ছে এবার। ইরানের এই বিপ্লবের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পেরেছে বলে আপনি মনে করেন?
তেহরান বাংলা বিভাগকে তাদের আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে বিপ্লব 45 বছরে পা রাখল, এটা আমার বিবেচনায় মানুষের ইতিহাসে এবং আমাদের জানা ইতিহাসে কাছাকাছি সময়ে এক 2 শতাব্দীর ইতিহাসে এটা এক মহান অর্জন। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমরা যারা রাজনীতি বিজ্ঞান পড়াই উপস্থাপন করি তাদের জন্য এটা একটা চমৎকার অভিজ্ঞতা। ইরানের এই রাজনৈতিক অগ্রগতি অথবা যে ইসলামী বিপ্লব, এটাকে বিশ্বের সবগুলো শক্তি ধ্বংস করে দিতে চেয়েছে, তার সাথে বৈরিতা করেছে। সেই বৈরী বিশ্ব বাস্তবতায় ইরানের বিপ্লব সাধিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কার্যকর হয়েছে এবং 45 বছর থেকে টাকার এগিয়ে চলছে। এটা এক মহান রাজনীতি বিজ্ঞানের স্বীকৃতি হিসেবে আমরা শিক্ষার্থীদের সামনে এটা যখন আলোচনা করি, আমরা আমাদের নতুন অভিজ্ঞতা তাদেরকে শোনাতে পারি, এটা বিশ্ববাসীর জন্য এক বিশেষ আমার বিবেচনায় এক মহান কল্যাণকর অথবা নতুন অভিজ্ঞতার বিষয়। আমরা সঙ্গত কারণেই রাজনীতি বিজ্ঞানের পরিবার এই জন্য আনন্দিত হতে পারি।
অধ্যাপক তারেক ফজল, ইসলামী বিপ্লবের ফলে ইরানের সরকার ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তা কতটা গণমুখী বলে আপনার কাছে মনে হয়?
বিপ্লবের ফলে ইরানের সরকার ব্যবস্থা কার্যকর আছে, এ বিষয়ে আমি বাস্তবে 2 সূত্রকে পেয়েছি, যে 2 সূত্র ইরানের সরকারকে আমি জানতে পারি। একটা হচ্ছে তাহার ঘোষিত সংবিধান, আরেকটি হচ্ছে বিশ্ব মিডিয়া। এবং সেই মিডিয়া সঙ্গত করেন সবটা ইরানের জন্য বন্ধুমূলক নয়, বন্ধুত্বের প্রকাশ সেখানে থাকে না। তবু যতটুকু বিশ্ব মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেটা নিয়ে রাজনৈতিক ব্যবস্থাটি কতটুকু গণমুখী, এই যেটাকে আমরা বলি প্রাইমারি ইনফরমেশন সেটা সূত্রে আমার বলার সুযোগ হোক আমার জানাবে। আমি যে সেকেন্ডারি ইনফরমেশন পাচ্ছি দেখছি তাতে এটাকে গণমুখী বলার সুযোগ আছে, কারণ তারা পশ্চিমা আধুনিক সরকার ব্যবস্থার যে তিনটি শাখা সেই নির্বাহী আইন এবং বিচার বিভাগকে তারা আলাদাভাবে স্বতন্ত্রভাবে কার্যকর করেছে এবং সেই নির্বাহী বিভাগ জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছে বা নির্বাহী কার্যক্রম পরিচালনা করছে। এটা আমরা সংবিধানের কাঠামো এবং বাস্তবে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, কিন্তু তারা জনগণের প্রতিনিধিত্ব করে এই নির্বাহী বিভাগ। সরকারের যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী সরকারের তিনটি বিভাগ আলাদাভাবে কাজ করে এবং তিনটি বিভাগ আলাদা হলে সেটাকে আধুনিক তত্ত্ব সরকার হিসেবে আধুনিক সরকার হিসেবে স্বীকৃতি দেয়। ইরানে সেটা আছে, যেহেতু তারা নির্বাচিত জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমরা তাদের নির্বাচনের কথা পশ্চিমা মিডিয়ার মাধ্যমে নিয়মিত জানতে পারছি, এটাকে গণমুখী বলতে কোনোই আপত্তি থাকা উচিত নয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইরানের 45তম ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে অধ্যাপক ডক্টর তারেক ফজলের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম সাক্ষাৎকারে। ডক্টর তারেক ফজল, ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, সেই অঙ্গীকার কতটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে ইরান?
যখন ইরানে বিপ্লব সফল হলো, ইরানি নেতৃবৃন্দ দাবি করলেন লা শারকিয়া লা গারবিয়া, প্রাচ্য নয় প্রতীচ্য নয় ইসলাম, তারা তাদের সেই নীতির উপরে অব্যাহত পুরোপুরি তাদের বিরুদ্ধেই ছিল এবং আমরা এই সর্বশেষ ফিলিস্তিন ইস্যুতেও দেখতে পাই ইরান ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব অথবা ইসলামী নীতিমালার বিবেচনা থেকেই ফিলিস্তিনি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি বৈশাচিক শক্তির যে গণহত্যা ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে চালিত হচ্ছে, তার বিরুদ্ধে যেকোনো মুসলিম রাষ্ট্রের সাথে ইরান সক্রিয়ভাবে কার্যকরভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং ইরানি প্রচেষ্টা কূটনীতি প্রজ্ঞার কারণেই সাবেক বিশ্ব শক্তি যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীনতা দেয়া, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করার কথা প্রকাশ করেছে। এটা এক মহান অর্জন এবং এক্ষেত্রে ইরানের কৃতিত্ব যে কোনো মুসলিম রাষ্ট্রের চাইতে এগিয়ে আছে, অন্য যে কোনো রাষ্ট্র প্রকাশ্যে তাদের পাশে নেই, ফিলিস্তিনিদের পাশে নেই, ইরান সেখানে আছে, কিন্তু কিছু কিছু বিষয়ে হয়তো তাদের কৌশলী অবস্থানও নিতে হচ্ছে। সুতরাং ইরান তার আভ্যন্তরীণ ক্ষেত্রে ঘোষিত ইসলামী নীতিমালা পরিপালন করছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামী বিবেচনা থেকে তাদের সাধ্যে যতটুকু কোলায় তারা সেই কার্যক্রম সেই দায়িত্ব পালন করছে। সুতরাং তাদের বিপ্লবকালীন যে ঘোষণা, তারা ইসলামী নীতিমালাকে বিশ্ব পর্যায়ে সমুন্নত রাখবে এবং বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে, সেটা তারা অনেক ক্ষেত্রেই কম বেশি সফলতার সাথে অনুশীলন করেছে, চর্চা করেছে, এটা বলা যায়।
অধ্যাপক তারেক ফজল, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলি, বিশেষ করে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ যোদ্ধাদের যে লড়াই চলছে, সেখানে ইরানের ইসলামী বিপ্লবের কোনো শিক্ষা কি প্রভাব ফেলছে বলে মনে হয়?
অবশ্যই, আপনার উত্তর অবশ্যই। আমার এতক্ষণ আপনার সাথে যে সাক্ষাৎকারের যে তিনটি প্রশ্নে অ্যান্সার করেছি, প্রত্যেক জায়গায় আমি একটা কথা বলেছি যে ইসলামী বিপ্লব ইরানে হয়ে যাওয়ার পর থেকে লেভেলে ইরানের ভিতরে যেমন চেঞ্জ আসছে এবং এই চেঞ্জটা কিন্তু পৃথিবীর অন্যান্য সকল অংশকে স্পর্শ করছে। আমি তো বারবার বলছি এটা শুধু মুসলিম বিশ্বকে নয়, অমুসলিম বিশ্বকে অনেক প্রাণিত করেছে, কারণ অমুসলিম বিশ্ব এটা বুঝতে পারছে যে পাশ্চাত্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জবর দখল থেকে বাঁচতে হলে তাদেরকে বিপ্লব করতে হবে এবং তাদের স্বাধীনভাবে দাঁড়াতে হবে, এবং মুসলিম বিশ্ব তো বটে এটা অনেক আগে থেকে তারা বুঝতে পারছে, কিন্তু তারা কোনো মডেল পাচ্ছিল না। আমি মনে করি এই যে বিপ্লব করার জন্য ইরান একটা মডেল তৈরি করেছে এবং আজকে হামাসের যে প্রতিরোধ যোদ্ধা, তারা যে সাহস এবং যে মানসিক শক্তি নিয়ে লড়াই করছে, অবভিয়াসলি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে এখানে এ পর্যায়ে আসার কথা ছিল না। এবং তারা ইতিহাস থেকে তো শিক্ষা, ইসলাম বিপ্লব ইরান থেকে অবশ্যই তারা শিক্ষা নিয়েছে। দ্বিতীয়ত, কিভাবে যুদ্ধ ক্ষেত্রে লড়তে হবে, কৌশলগত কি হবে, প্রায়োগিক ভাবে সেখানে সাকসেসফুল হওয়া যাবে কি যাবে না, এইসব বিষয়গুলো কিন্তু তারা ইরান থেকে শিখেছে। আপনি জানেন যখন বিপ্লব হলো তারপরে অন্তত 10 বছর ইরানকে অপেক্ষা করতে যে সমস্ত পৃথিবী সিএনএন বিবিসি থেকে শুরু করে অন্যান্য বিশ্ব মিডিয়া গুলো এক এক করে প্রতিবাদ করছিল যে রাষ্ট্র এবং ওখানে টিকে থাকাটা তখন হয়তো অসম্ভব ছিল। এবং শুধু মিডিয়া প্রোপাগান্ডা ছিল তা কিন্তু না, বাস্তব ভাবে তারা ওই যে সিরিয়ার যুদ্ধের দুই পক্ষই কিন্তু ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু আস্তে আস্তে ইরান যখন নিজেকে বাঁচাতে সক্ষম হলো, প্রতিহত করতে সক্ষম হলো এবং প্রতিষ্ঠিত করলো, ঠিক এই শিক্ষাটা আমি বোধ করি হামাস দিচ্ছে। এবং অদূর ভবিষ্যতে বা আগামী দিনেও যারা বিপ্লব করবে, মুসলিম অমুসলিম যে কোনো বিপ্লবী, সেটা হিন্দু বিপ্লবী হোক, সেটা আপনার মার্ক্সবাদী হোক, সেটা লিবিয়া হোক, সেটা কিউবা হোক বা সেটা মুসলিম বিশ্বের হোক, যে কোনো বিপ্লবীরাই ইরান তাদের কাছে একটা অনুষ্ঠিত আদর্শ আমি বিশ্বাস করি, মনে করি।
জনাব ডক্টর অধ্যাপক তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সাক্ষাৎকার দেওয়ার জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপনে হাজির হব, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি বিস্ময়কর, যুদ্ধবাজদের দাঁত ভাঙ্গা জবাব দিবে তেহরান, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে প্যারিসে তৈরি প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর, মিথ্যা আশা তৈরি করছে ইসরায়েলি গণমাধ্যম। নির্বাচন ঘিরে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য, বললেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পূজা অর্চনা শুরু, মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানাল ইলাহাবাদ হাইকোর্ট। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।